السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة، إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: سعادة ابن آدم في أربع: زوجة صالحة، ولد صالح، وجار صالح، وبيت موسع. رواه أحمد، أو كما قال عليه الصلاة والسلام. أذكر আমাদের এই মাসিক প্রোগ্রামে সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের পরে আজকে আমাদের যে বিষয়বস্তু, আলোচনার যে বিষয়, আল হায়াতুজ জাওজিয়া আস সাঈদা, যেটা আমরা বাংলায় সংক্ষিপ্ত অনুবাদ করতে পারি সুখী সংসার বা সুখী দাম্পত্য জীবন। আজকের এই বর্তমান যুগে এই বিষয়টির উপরে আলোচনা করার আজকে আমাদের যে উদ্দেশ্য, সেটা নতুন করে নয়, তবে বর্তমান বিশ্বে বর্তমান যুগে এই দাম্পত্য জীবন সুখী করার জন্য বা হওয়ার জন্য পৃথিবীতে আজকে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে অনেক কিছুই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বা হচ্ছে। তারপরও আমরা যদি পাশ্চাত্যের যাদের দিকে আমরা তাকিয়ে থেকে আমাদের জীবন গড়তে অভ্যস্ত হয়ে অনেকটাই পড়েছি মুসলমান জাতি, তারা কিন্তু চাচ্ছে সত্যিকারে এই দাম্পত্য জীবনকে ফিনিশ করে দিতে। দাম্পত্য জীবন বলে কোনো জিনিস থাকবে এই পৃথিবীতে, আর বিশেষ করে কোরআন হাদিসের আলোকে এটাকে নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে আপনার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আজকাল আমরা দেখতে পাচ্ছি। বন্ধুগণ, সত্যি যদি আজকে পাশ্চাত্যের দিকে আমরা দিকে দেখি, তাহলে তাদের দাম্পত্য জীবনটা যেন দুই প্রান্ত থেকে দুইজন মানুষ একটি হোটেলের কক্ষে ভাড়া নিয়ে উঠেছে, আপোষের মধ্যে নিজেদের ব্যক্তিগত কাজে এসেছেন, এখানে কিছু সম্পর্ক হয়ে গেল, আবার দুজনের সম্পর্ক সময় এসে আপন আপন উদ্দেশ্যে আবার আপন আপন গন্তব্যস্থানে চলে গেল। ঠিক এই দুইটি মানুষের ক্ষণিকের যে সম্পর্ক, এই সম্পর্কই আজকে পাশ্চাত্যের দেশের দাম্পত্য জীবনের সম্পর্ক। বন্ধুগণ, আজকে পাশ্চাত্যের দেশগুলিতে আমরা যদি দৃষ্টি দিই, তাহলে দেখতে পাই তাদের সম্পর্কটা যাচ্ছে একটা যৌন ক্ষুধা মিটাবের জন্য একটা সম্পর্ক, যেটা আমাদের কোরআন এবং হাদিসের ইসলামের সম্পূর্ণ ভিন্নতর। আজকে তাদের দিকে যদি আমরা দেখি, দেখতে পাওয়া যায় যে তাদের স্বামী স্ত্রীর দেখা সাক্ষাৎ 24 ঘন্টার মধ্যে হয়তো 2-3 ঘন্টা অথবা সপ্তাহে একদিন, তারপরও আপন আপন বন্ধু বান্ধব এবং বান্ধবীদের নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য দেখা যাচ্ছে যে তাদের সপ্তাহে একদিন একটা টেবিলে বসে, পারিবারিক টেবিলে বসে, ডাইনিং টেবিলে বসে, যেখানে ভালোবাসা, সুখ, শান্তি, দুঃখ, আপোষের মধ্যে একটা মত বিনিময় করার সুযোগ তাদের ঘটে না। আজকে পাশ্চাত্যের দেশের কথা, এই জন্য আমার ভূমিকা আমি নিয়ে আসতেছি। তাদেরকে কিন্তু আমরা আজকে বড় মনে করি। সত্যি যে মুসলিম জাতির দাম্পত্য জীবনের সুখ ও শান্তি কোরআন এবং হাদিসের জীবনে গড়লেই রয়েছে, এটা আজকে আমরা ভুলে গিয়ে তাদের দিকে দেখতেছি। কিন্তু আজকে দেখা যায় যে তাদের মধ্যে শতকরা আপনার 45 জন ছেলে মেয়েদের জীবন মার সঙ্গে তাদের জীবন গড়তে তারা সুযোগ হয় না, বরং কোন এক কারণে দেখা যাচ্ছে স্বামীর নাক ডাকে অথবা স্ত্রীর নাক ডাকে, এই জন্যে ডিভোর্স। স্বামী স্ত্রীর কুকুরকে ভালোবাসে না বা স্ত্রী স্বামীর কুকুরকে ভালোবাসে না, এই জন্যেই তালাক। তাহলে এটা কি তাদের দাম্পত্য জীবন? এটা কি তাদের সুখ শান্তির জীবন? এটাই কি সুখী সংসার হতে পারে? আর যার ফলশ্রুতিতে সন্তানদের দুর্ভোগান্তে যে তাদের ছোট বয়সেই শতকরা 45 জন শিশুকে মার কোল ছেড়ে দিয়ে একমাত্র বাবার সংসারে তাদের জীবন গড়তে হয়, আর যার কারণে তাদের সংসারে সুখ কি জিনিস সন্তানরা কোনোদিন অনুভব করতে পারে না। আজকে তাদের জীবনটা হচ্ছে প্রজাপতি প্রজাপতি চিহ্নিত, প্রজাপতি এবং মৌমাছির মত। প্রজাপতি এবং মৌমাছি যেমন যে কোনো ফুলে ইচ্ছা করলে গিয়ে সেখানকার মধু পান করে ধারণ করে, তাদের ছেলে এবং মেয়েদের দাম্পত্য জীবন হচ্ছে যতই পূর্ব বৈবাহিক সূত্রে তারা এক জায়গায় হোক না কেন, কিন্তু তারা যেন মৌমাছি যে কোনো ফুলে বসে তারা মধু আহরণ করতে পারে, স্ত্রীও করতে পারে, স্বামীও করতে পারে। এই যে ফ্রি, তাদের ফ্রি স্বাধীনতা দাম্পত্য জীবনের মধ্যে, এটা তাদের নিয়েছে বিড়ম্বনা। তাদের জীবনে অশান্তির দাবানলে তারা দাও দাও করে চলছে। আর এই জন্যে আজকে আমাদের আলোচনা প্রয়োজন যে কি করে আমরা আমাদের দাম্পত্য জীবনকে কোরআন এবং হাদিসের আলোকে গড়তে পারলে সত্যি আমাদের সুখী দাম্পত্য জীবন হবে এবং আমাদের জীবন সুখী সংসারে পরিণত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সাদ করছেন যে ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الله رب العالمين এই পৃথিবীতে মানুষের এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে একজন পুরুষ এবং একজন মহিলার মাধ্যমে, একজন নর এবং নারীর মাধ্যমে এই পৃথিবীর জন্ম বিস্তার লাভ করেছেন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে, এবং কিয়ামত পর্যন্ত এই দুই শ্রেণীর নারী এবং পুরুষের মাধ্যমে সম্পর্ক গড়ে এই পৃথিবীর সুখ এবং শান্তির মাধ্যমে পরিবার জীবন, পারিবারিক জীবন গড়ে এর মাধ্যমে সুখ শান্তির সমাজ এবং শেষ পর্যায়ে রাষ্ট্র এবং আন্তর্জাতিক পর্যায়ে শান্তির আপনার স্বাভাবিকভাবে শান্তি বিস্তারের একটা ব্যবস্থা করেছেন। বন্ধুগণ, শুধুমাত্র পুরুষ শুধু থাকলেই সেখানে শান্তি থাকে না, আবার মেয়ে মানুষ থাকলে শান্তি থাকে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি ব্যবস্থা করেছেন যে একজন পুরুষ এবং একজন মহিলার মাধ্যমে দুজনের সম্পর্ক, পবিত্র সম্পর্ক গড়ে উঠবে বিবাহের মাধ্যমে, এবং এর মাধ্যমে তাদের একে অপরের শান্তি। এবং আমরা যদি বৈবাহিক যে দাম্পত্য জীবনের সব কর্মগুলিকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে তার শেষ যেটা ফলাফল দাঁড়ায় সেটা হচ্ছে শান্তি এবং সুখ। এই সম্পর্কে মহান রব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে ওয়ামিন আয়াতিয়ান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হচ্ছে যে তোমাদের মধ্য হতে তোমাদের সঙ্গিনী তোমাদের সহধর্মিণীদেরকে কি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের সৃষ্টি করা হয়েছে। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে পুরুষরা স্ত্রীদের কাছে গিয়ে, নারীরা নররা নারীর কাছে গিয়ে তাদের সুখ শান্তিতে বসবাস করতে পারে, তাদের জীবনের সর্বপ্রকার অশান্তিকে দূর করতে পারে এবং স্থিরতা অস্থিরতাকে দূর করে নিজের জীবনে স্থিরতা নিয়ে আসতে পারে, সেই জন্যই মহিলাদের সৃষ্টির উদ্দেশ্য। এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা প্রেম প্রীতি এবং দয়া এবং মমতা সৃষ্টি করেছেন আল্লাহ আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন নিশ্চয় এই নিদর্শনের মধ্যে মহাকাব্যুল আরামিনের যারা যে জাতি চিন্তা ফিকির করে, যারা গবেষণা করে, যারা বিবেকবান, যারা চিন্তা করতে পারে, চিন্তাশীলদের জন্য রয়েছে কি নিদর্শন, অনেকগুলি নিদর্শন রয়েছে। আল্লাহ রাব্বুল আরামিন এখানে আমাদের তাহলে লক্ষ্য করতে হবে যে দাম্পত্য জীবন সুখ এবং শান্তির জন্যেই, এখানে অশান্তির জন্যে না। তাহলে আমাদের এখানে আজকে আলোচনায় যেটা আসবে, কিভাবে আমরা এই দাম্পত্য জীবনকে এই সুখ শান্তি এবং ভালোবাসার মাধ্যমে গড়তে পারব। বন্ধুগণ, যে কোনো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়মের মাধ্যমে করে থাকেন। হঠাৎ করে একজন যুবক একজন যুবতীর দাম্পত্য জীবনে পদার্পণ করলেই হঠাৎ করে শান্তি নেমে আসবে না, সুখ নেমে আসবে না, বরং এর জন্য কিছু করণীয় রয়েছে, কিছু বর্জনীয় রয়েছে। তাহলে আমরা আসি কিভাবে কি কাজ করলে, কি কাজ বর্জন করলে আমাদের দাম্পত্য জীবন সুখীময় হবে। বন্ধুগণ, এর আগে একটি আপনাদের হাদিসকে স্মরণ করিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাআদাতুক আদম ফি আরবা, বনি আদমের কল্যাণময় জীবন চারটি জিনিসের মধ্যে, কয়টি? প্রথমটি হচ্ছে জাওজাতুন সালেহা, নেককার সৎ রমণী, ওয়ালাদুন সালেহ, সৎ সন্তান দুই। তিন নম্বর জারুন সালেহ, সৎ প্রতিবেশী বা পড়োশী, ওয়াবাইতুন মুআসসার, অর্থাৎ বড় বা একটা চলাফেরার মতো স্বাভাবিক জীবন যাপন করার জন্য একটা বাড়ি, ছোট্ট পরিসরে হলেও যে বাড়িটার মধ্যে চড়া ফিরা উঠা বসা সবকিছুর জন্য যথেষ্ট। আজকে আমরা একজন নর এবং একজন নারীর সম্পর্কের মাধ্যমে আমাদের বৈবাহিক সূত্র গড়ে উঠে, যে সংসার গড়ে ওঠে, সেটাই হচ্ছে দাম্পত্য জীবন। এবং এটাকে সুখী করার জন্যে আমাদের কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই পদক্ষেপগুলির মধ্যে যারা অবিবাহিত আছে, আমি প্রথমের আলোচনা তাদের জন্যই বেশি হবে, এবং যারা বিবাহিত দাম্পত্য জীবনে যারা পদার্পণ করেছেন তাদের জন্য এর মধ্যে ফায়দা থাকতে পারে, যেহেতু এর মাধ্যমে আমরা কিভাবে জীবন যদি ভুল করে থাকি কিভাবে আমরা নিজেদেরকে শুধরে নিতে পারব। বন্ধুগণ, এটাকে আমরা পাঁচটা স্তরে ভাগ করতে পারি। দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্যে, দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্যে, শান্তিময় হওয়ার জন্যে, মহব্বত এবং ভালোবাসার ভিত্তিতে এই জীবনকে গড়ার জন্য আমরা পাঁচটা স্তর আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রথমটাই হচ্ছে আসাই ইলা বিনা ইহা বিশ্বাসী, অর্থাৎ কোরআন হাদিসের আলোকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনার এই জীবন গড়া শুরু করতে হবে এবং চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাআশারাস সাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফাদ ওয়ামান লাম ইসতাতি ফালাইহি বিসাওব ফাইন্নাহু লাহু বিজা। মুত্তাফাকুন আলাইহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কর্তৃক বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে যুবকের দল, যারা যৌবনে পদার্পণ করেছো, যারা নিজেদের ভবিষ্যৎ জীবনকে সুখী সংসার গড়ার চিন্তা ভাবনা করছ, তাদের মধ্যে যারা তাদের বাপের শক্তি রয়েছে, অর্থাৎ যাকে তোমার ঘরে নিয়ে আসবে তার দায় দায়িত্ব পালন করার, শারীরিক এবং অর্থনৈতিক এবং সামাজিকভাবে যার শক্তি তৈরি হয়েছে, তারা বিবাহ করো, তারা দাম্পত্য জীবন গড়ো, কারণ এর মাধ্যমে ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, এর মাধ্যমে তোমার চক্ষু নিচু হবে এবং তোমার লজ্জাস্থানকে তোমরা হেফাজত করতে পারবে। আর যাদের ক্ষমতা নেই তারা রোজা থাকবে, এর মাধ্যমে তাদের যে যৌন ক্ষুধা এটার কি করা হবে, নিবারণ হয়ে যাবে বা এটাকে কন্ট্রোল করা যাবে। বন্ধুগণ, যখনই আমরা এই দাম্পত্য জীবনের কথা ভাবব তখন কিন্তু এটা খেল তামাশা না, বরং উদ্দেশ্য থাকবে নিজেকে পুত ও পবিত্র করা। এই দাম্পত্য জীবনের মাধ্যমে পুত ও পবিত্র করা, নিজের জীবনকে কন্ট্রোল করা, এবং এর মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রদত্ত বিধান সেই বিধানে আমার যৌন ক্ষুধা আপনার নিবারণ করার সেই সুন্দর এবং সেই ভালো পথ অবলম্বন এবং গ্রহণ করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুন হাক্কুন আলাল্লাহি আও নাও। তিন শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা করা কি অত্যন্ত প্রয়োজন। এই তিন শ্রেণীর মানুষ আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা পাওয়ার কি হাকদার। প্রথম আল মুকাযিবুল্লাযী ইউরিদুল আদা, ওই দাস দাসী যারা তার মালিকের সঙ্গে কন্ট্রাক্ট করেছে প্রতি মাসে 500 বা 600 করে দিয়ে আমি একদিন আজাদ হয়ে যাব, এই ধরনের কন্ট্রাক্ট যারা করেছে এই ধরনের দাস দাসীকে সহযোগিতা করা আল্লাহর জন্য, এরা আল্লাহর কাছ থেকে এরা হাকদার। দুই নম্বরে ওয়ান্নাকিবুল্লাযী ইউরিদুল আফাক, ওই বিবাহকারী ওই যুবক যুবতী যারা দাম্পত্য জীবন গড়ে নিজেদেরকে পবিত্র ভূত পবিত্র রাখতে চায়, এই ধরনের উদ্দেশ্য যাদের তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা করা অত্যন্ত প্রয়োজন। আর তিন নম্বরে বল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পক্ষে জিহাদের জন্য বাইরে হয়েছে তাদেরকে সহযোগিতা করা আল্লাহর পক্ষ থেকে কি হাকদার তারা। এটি ইমাম তিরমিজি, নাসাই এবং ইবনু মাজাহ বর্ণনা করেছেন, এই হাদিসটির ইসনাদ হাসান। বন্ধুগণ, এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলছেন যে বিবাহ করলে যদি পুত্র পবিত্র উদ্দেশ্যে এবং নিজের যৌন ক্ষুধাকে পবিত্র এবং বৈধ পন্থায় একে নিবারণ করার জন্য যে বিয়ে করবে এই ব্যক্তির যেন ইমান পূর্ণ হয়ে গেল। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم اذا تزوج العبد فقد استكمل نصف الدين فليتق الله في النصف الباقي। যখন কোন মানুষ বিয়ে করে, আল্লাহর কোন বান্দা যখন এই ভালো উদ্দেশ্যে বিবাহ করে তখন যেন তার সেই ইমানের অর্ধেক তার দিনের অর্ধেক পূরণ করে দিল বলে সুবহানাল্লাহ, আর বাকি থাকো বাকি, আর অর্ধেক বাকি থাকলে এই বাকির মধ্যে অর্ধেকে আপনি এবার আল্লাহকে ভয় করেন, তাহলে যেন ভালো উদ্দেশ্যে বিবাহ অর্ধেক দিন পূরণ হয়ে যায় আর বাকি অর্ধেক থাকে, বাকি আপনার এবার আপনাকে চেষ্টা করতে হবে। তাহলে এই যদি উদ্দেশ্য ভালো থাকে তাহলে আমাদের ইনশাআল্লাহ এই দাম্পত্য জীবন সুখী হবে। আর যদি এই হয় যে মেয়েটা বড় সুন্দরী বা এই বিয়ের মাধ্যমে কিছু টাকা পয়সা পাওয়া যাবে বা এই বিয়ে না করলে অনেক অর্থের ক্ষতি হয়ে যাবে বা এই বিয়ের মাধ্যমে কিছুদিন একটু ফুর্তি করে নেওয়া আনন্দ করে নেওয়া, এই যদি উদ্দেশ্য থাকে তাহলে দাম্পত্য জীবন সুখী হবে না। তার উদ্দেশ্য হতে হবে যে বিবাহ আমার জীবনকে পবিত্র পুত ও পবিত্র করা, এই যদি উদ্দেশ্য থাকে তাহলে পরবর্তী দাম্পত্য জীবন সংসার সুখী হবে। বন্ধুগণ, এরপরে দ্বিতীয় যে পদক্ষেপ এটা হল প্রথম পদক্ষেপ, অর্থাৎ নিয়তের ব্যাপারে যেন গণ্ডগোল না থাকে, নিয়ত যেন সুন্দর থাকে এবং ভালো থাকে। দুই নম্বরে পদক্ষেপ গ্রহণ করতে হবে যদি আমরা সুখী সংসার করতে চাই, হুসনুল ইখতিয়ার মিনাল জানিবাইহ, দুই পক্ষ থেকে বর এবং কনেকে আপনার নির্বাচনের ব্যাপারে ভালো পন্থা অবলম্বন করতে হবে এবং এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে হয়। এটা যদি হয় পার্থিব জীবনের জন্য অনেক ডিমান্ড পাওয়া যাবে, চৌধুরী সাহেবের মেয়ে বড় সুন্দরী বা এই বিয়ে করলে বড় চাকরি পাওয়া যাবে, বিদেশে আসা যাবে, এই ধরনের কোন উদ্দেশ্য না, বরং এই এখতিয়ারটা, এই চয়নটা বা এই আপনার নির্বাচনটা হতে হবে দিনের ভিত্তিতে, চরিত্রের ভিত্তিতে। এই জন্যে দুই পক্ষ থেকেই হতে হবে। অনেক সময় দেখা যায়, আমার এক বন্ধুর কথা আমি জানি, মাশাআল্লাহ মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে গিয়ে আর দিনের কথা না ভেবে মনে করেছিলেন যে আমি তাকে হেদায়ত করে দেবো, হেদায়তের মালিক তো আল্লাহ। ওই ধরনের সুন্দর দেখে এক মেয়েকে বিয়ে করার পরে দেখা গেল যে সারা জীবনেই তার আর শান্তির যে কি শান্তি যে কি সেটা আর করেছে এখন পর্যন্ত আমার জানা মতে পাই নাই। এজন্যে দুই পক্ষ থেকে নির্বাচনের ব্যাপারে যদি ভুল হয়ে যায়, আর আপনি যদি কপাল মাটির মধ্যে 100 বার ঠুকেন, তবু আপনার দাম্পত্য জীবন সুখী হতে পারে না। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিন, যারা নোংরা, যারা খারাপ, খারাপদের জন্য, খারাপ মহিলার, খারাপ পুরুষের জন্য, ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আর খারাপ পুরুষরা খারাপ মহিলাদের জন্য, ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন, ভালো মহিলারা, উত্ত পবিত্র মহিলারা কি ভালো পুরুষের জন্য, ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত, এবং ভালো পুরুষরা ভালো মহিলাদের জন্য, ভালো পুরুষ ভালো মহিলার জন্য, ভালো মহিলা ভালো পুরুষের জন্য, খারাপ মহিলা খারাপ পুরুষের জন্য, খারাপ পুরুষ খারাপ মহিলার জন্য। তাহলে আপনি যদি ভালো হন, ভালোই ভালোই নির্বাচন করতে হবে। এজন্য নির্বাচনে যদি ভুল হয়ে যায়, আপনি গ্যান্দা ফুল লাগিয়ে গোলাপের আর রজনীগন্ধার সুগন্ধি পেতে চাইবেন, এটা তো বড় নির্বুদ্ধিতার পরিচয় হবে। এজন্যে গোলাপ ফুল নির্বাচন করতে হবে আপনাকে, তার মধ্যে গোলাপের সেই সুগন্ধি রয়েছে, গোলরমণীর মধ্যে আপনার সেই গোলাপের চরিত্র রয়েছে, এটাকে আপনাকে খোঁজ করে নিতে হবে। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবা, মানুষ বিয়ে করে বা মেয়েদেরকে বিয়ে করা হয় মহিলাদেরকে চারটা গুণ থেকে, কয়টা? চারটা। লিবালিহা, অর্থ সম্পদ কেমন আছে, বিদেশ পাঠাতে পারবে কিনা শ্বশুর বাবাজি, বিমান একটা গাড়ি হবে কিনা, রঙিন ফ্রিজ, রঙিন টিভি আর ফ্রিজ হবে কিনা ঘরের মধ্যে, বলে হাসাবিহা, বংশ দেখা হয়, চৌধুরীর মেয়ে কিনা, আর অমুক বংশের মেয়ে হলেই হয়, আর কিছু দেখা দেখেই নেই, বলে জামা আলিহা, 3 নম্বরে সৌন্দর্য দেখে মানুষ বিয়ে করে, কি দেখে? সৌন্দর্য দেখে, মেয়ে সুন্দরী কিনা, এই সৌন্দর্য কোথায় বিক্রি হয়ে গেছে, এই সৌন্দর্য কোথায় ধ্বংস হয়ে গেছে, এই সৌন্দর্য অন্যের কোন পুরুষের মনের মধ্যে আশ্রয় গ্রহণ করেছে কিনা, এটা আর দেখা দেখি নাই, বরং সৌন্দর্য যেহেতু সুন্দরী, আর কিছু দেখা দেখি নাই, চোখ বুঝে বিসমিল্লাহ বিসমিল্লাহ, বুঝতে পেরেছেন? ওয়ালি দিন, হা, 4 নম্বরে, 4 নম্বরে দেখা হয় সুরা ফাতিহা জানে কিনা, এদিকেই দিন মনে করি আমরা, মা পড়ো দেখি সুরা ফাতিহা পড়তে পারো কিনা, আর কোরআন পড়তে পারে কিনা, এটুকুই যথেষ্ট, কোরআনের তাফসীর পড়েছে কিনা, ইসলামের কোন সাহিত্য চর্চা করে কিনা, দিন সম্পর্কে কিছু জানে কিনা, পর্দা কাকে বলে বুঝে কিনা, স্বামী কাকে বলে জানে কিনা, তার কি অধিকার, আল্লাহর কি হাক, দিন সম্পর্কে কোনো তার নলেজ আছে কিনা, চরিত্র ভালো কিনা, এর আগে কয়বার প্রেম হয়েছে না হয়েছে তার কোনো খবর নেই। এখানে মনে রাখতে হবে, 4 নম্বরে যে জিনিসটি সেটি হল দিন এবং চরিত্র। অন্য পরায় আছে কি আল্লাহ রাসূল বলছেন, ওয়াল খুলুক, ওয়াল খুলুক, এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ফাআলাইকা বিযাতিদ্দিন ওয়াল খুলুক তারিবাত ইয়ামিনু, বা অন্য পরায় বলছে, ফাসফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদুক, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে চারটি থেকে বিয়ে করা হয়, সুন্দর মাল থেকে, অর্থ থেকে, সম্পদ থেকে, বংশ বুনিয়াদ থেকে, সৌন্দর্য দেখে, আর দেখা হয় দিন দেখে। তুমি যদি কল্যাণকর জীবন করতে চাও, তুমি যদি সুখী সংসার করতে চাও, তোমার দাম্পত্য যদি সুখ এবং শান্তির ভিত্তিতে করতে চাও, তোমার সারা জীবন যদি তুমি সুখে, যদি তুমি কি খাও দোল্লা খেতে চাও, তাহলে তোমাকে ধর্মকে প্রাধান্য দিতে হবে, চরিত্রকে প্রাধান্য দিতে হবে। যেখানে চরিত্র রয়েছে, যেখানে দিনদারি রয়েছে, এটাকেই তোমাকে প্রাধান্য দিতে হবে, তাহলে তোমার জীবন সৌন্দর্য হবে। এই জন্যেই সুন্দর রমণী সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, আর দুনিয়া কুল্লু হামা, এই পৃথিবীর যত কিছু রয়েছে ছোট থেকে ছোট আর বড় তো যতই বড় হোক, বনি আদম তোমার শান্তির জন্য সুখের জন্য তোমার উপকৃত মাতা বলা হয়, যেটা বিনামূল্যে পাওয়া যায়। কিসে বিনামূল্যে? একদম সৎ রমণী এটা মূল্য দিয়ে ক্রয় করা যায় না। আর মাল বলা হয় যেটা মূল্যের বিনিময়ে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন, মাতা, এই দুনিয়াটা অনেক কিছু হয়েছে যার সব অনেক তুমি যেটাকে তুমি থেকে উপকৃত হতে পারো, কিন্তু এই পৃথিবীর বুকে সবচেয়ে যার মাধ্যমে তুমি বেশি উপকৃত হতে পারবে, যার মাধ্যমে বেশি শান্তি প্রশান্তি, যার মাধ্যমে দয়া ভালোবাসা সুখ এবং শান্তির বাড়ি নিবিড় তুমি গড়তে পারবে, সেটা হচ্ছে আল মারআতু সালিহা, নেক কামে পূত পবিত্র মহিলা, যার চরিত্রের মধ্যে কোনো প্রকার কি নাই, কলঙ্কারী নেই, যার চরিত্রের মধ্যে কোনো প্রকার কালো দাগ নেই, এমন যদি মহিলা নির্বাচন করতে পারো, এমন যদি তোমার লবণীকে নির্বাচন করতে পারো, তাহলে তুমি সব দুনিয়ার শান্তি খান থেকে তুমি ভোগ করতে পারবে, দুনিয়ার সবকিছু একদিকে আর এইখান থেকে তুমি তোমার সব এবং ভালো মহিলা নারী থেকে তোমার জীবনের সর্বপ্রকার শান্তি এবং উপকার তুমি বয়ে আনতে পারবে। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলছেন, জাওজাতুল মুমিনা তুইনু আহাদাকুম আলা আমরিল আখিরাহ, একজন মুমিনা মহিলা তোমার স্ত্রী আখিরাতের সর্বকালে তোমাকে সহযোগিতা করতে পারবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যোগ্য সন্তান আব্দুল্লাহ ইবনে উমারকে বললেন, আব্দুল্লাহ তোমার এই স্ত্রীকে তালাক দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে উমার বাবার এই অর্ডার ফলো করলেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে, সুন্দরী জামাই বিদেশে চাকরি করে আমেরিকায়, প্রস্তাব এসেছে এই জামাইয়ের ক্যারেক্টার সম্পর্কে খবর নেই, মেয়ে তো আমেরিকা যেতে পারবে, বাস আর দেখা দেখি নেই, বরং ছেলের ব্যাপারেও দেখতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইযা খাতাবা ইলাইকুম মান তাওলাউনা দীনা ওয়া খুলুকা ফাযাওয়িজুহু ইল্লাম তাফাদুহু তাকুন ফিতনা ফিল আরদ ওয়া ফাসাদুন আরীম, যদি তোমাদের কাছে এমন ছেলের প্রস্তাব আসে যার চরিত্র যার দিন থেকে দিনের দিকে ধর্মের দিক থেকে খলুক ছেলের চরিত্রের দিক থেকে ভালো, তাহলে তার সঙ্গে বিয়ে দিয়ে দাও, তাহলে পৃথিবীর বুকে বিরাট বিপর্যয় সৃষ্টি হবে, বিরাট ফেতনা তৈরি হয়ে যাবে। অর্থাৎ যদি ভালো মেয়েকে এবার অসাত এক ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেন কি হবে, অশান্তি হবে না? আমার জানা মতে আমি জানি আমাদের পুরা বংশের মধ্যে সবচেয়েতে যে আমাদের চাচাতবর্তী সুন্দরী, সুন্দরী বলা যেতে পারে, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স পাস করেছেন ফার্স্ট ক্লাস, এক ছেলে দাসগঞ্জে চাকরি করতেন, ছেলেও যোগ্য চাকরি করে সরকারি বড়, সেখানেই বিয়ে দেওয়া হলো। তারপরে ছেলে মেয়ে উভয়ে চলে গেলেন কোথায়, আমেরিকায় কোনো একটা কোর্স কমপ্লিট করার জন্য। সেখানে গিয়ে ছেলে ছেলের চরিত্র যেহেতু ভালো না, আমেরিকার ল্যাংটা পরিবেশে যা হওয়ার তাই হল। প্রতিবাদ করতে গিয়ে, আমি সংক্ষেপে বলছি, প্রতিবাদ করতে গিয়ে চেন আছে না, এই চেন দিয়ে ওই সুন্দরী মেয়ের সমস্ত পিঠে পিঠের মধ্যে আঘাত করে সমস্ত পিঠের মধ্যে রক্তে জর্জরিত করা হয়েছিল। যাই হোক, অনেকদিন পরে স্বেচ্ছায় সেই মেয়ে বা ওই বন্ধু স্বামীকে তালাক দিয়ে বা খোলা করে নিয়ে অন্য জায়গায় আবার বিয়ে হয়েছে। দাম্পত্য জীবন এভাবে কদিন কেটেছিল, দশটি বছর। আমি নিজে তার সঙ্গে সাক্ষাৎকার নিয়ে যেটুকু জানি, যে এই দশটি বছরে একটা দিনও সে শান্তি এবং সুখ কাকে বলে খোঁজ করে পায় না। এই জন্য বন্ধুগণ, ছেলের নির্বাচনের ব্যাপারও আমাদের খেয়াল রাখতে হবে, ছেলে যেন অবশ্যই কি হয়, দিনদার এবং ধর্মভীরু এবং তার চরিত্র যেন ভালো হয়। এজন্যে এই বিষয়টার আমি আলোচনা না দীর্ঘায়িত করে এটুকুই বলব যে আমাদেরকে কি করতে হবে, একজন সৎ রমণী নির্বাচন যদি করি, সব ছেলে যদি নির্বাচন করি, তাহলে দ্বিতীয় পদক্ষেপ ছিল আমাদের দাম্পত্য জীবন যদি সুখী করতে চাই, সুখী সংসার যদি করার আমাদের আশা এবং আকাঙ্ক্ষা থাকে, তাহলে অবশ্যই ছেলে এবং মেয়েকে নির্বাচনের সময় দিন এবং চরিত্রের ভিত্তিতে নির্বাচন করতে হবে। অন্য কোন দুনিয়ার চৌরস, দুনিয়ার অর্থ সম্পদ বা সৌন্দর্যকে প্রাধান্য দেওয়া চলবে না। এরপর যে আর একটা হাদিস না বলে পারলাম না, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বসেছিলেন, সুন্দর বেশ কাপড় চোপড় চেহারা, শুরুতে সুন্দর একজন যুবক সেখান দিয়ে হেঁটে চলে গেল। আল্লাহ রাসূল বললেন, এই যুবকটা সম্পর্কে, সুন্দর মানুষটা সম্পর্কে তোমাদের মন্তব্য কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তার সে যদি প্রস্তাব দেয় বিবাহ, নিঃসন্দেহে তার সঙ্গে বিয়ে নিয়ে নিতে হবে, দিয়ে দিবে। সে যদি কোন সুপারিশ করে, সুপারিশ গ্রহণ করা হবে। কোন কথা যদি সে বলে, সবাই সেই কথা শ্রবণ করবে। আল্লাহ রাসূল চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আর একটা ফকির, একেবারে গরিব যুবক সেখান দিয়ে চলে গেল। আল্লাহ রাসূল বলেন, এই যুবকটি সম্পর্কে তোমাদের মন্তব্য কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি বিবাহ প্রস্তাব দেয়, বিয়ে দেওয়া চলবে না। যদি কোন সুপারিশ করে, তার সুপারিশ গ্রহণ হবে না। সে যদি কোন কথা বলে, কেউ শুনবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাযা খায়রুম মিন মিলাল আরদ মিসলা হাযা, এই গরিব যুবকটি যা সম্পর্কে তোমরা বললে, তাকে কেউ বিয়ে দিবে না, তার সুপারিশ কেউ গ্রহণ করবে না, তার কথা কেউ শ্রবণ করবে না, কিন্তু সে দিন না। এই জন্যে আল্লাহর কাছে এই পৃথিবীর ভরে যদি স্বর্ণ দিয়ে মাপো, এই পৃথিবীর বুকে সবচাইতে পৃথিবীকে ভরে যদি এক পাল্লায় রাখা হয়, আর এই যুবকটাকে, গরিব মিসকিনটাকে যদি একদিকে রাখা হয়, সেটাই হবে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েদের একমাত্র সুন্দর চোখে দেখে বিয়ে করো না। এদের একমাত্র সৌন্দর্য যদি হয়, এর মধ্যে দিন না থাকে, তাহলে তোমাদের কি করবে, কষ্ট দিবে। তাই সৌন্দর্যের বড়ায়, সৌন্দর্যের বড়ায় তোমাকে অশান্তির দাওয়া দাবে, দাও দাও করে জ্বালাবে, তোমার দাম্পত্য জীবন সুখী হবে না। হ্যাঁ, সৌন্দর্যের সঙ্গে যদি দিন থাকে, মালিশ মালিশ বুঝেন তাহলে করে বলা তাজাওয়াজু হুন্নারি আমওয়ালিহিন, আর তাদের অর্থ দেখেও বিয়ে শাদি করো না। তাজা আমওয়ালুহুন আন তুতরিয়াহুন, তাদের অর্থ তাদেরকে পথভ্রষ্টে নিয়ে যাবে, তোমাকে তোমা তার অর্থ দিয়ে অন্যায় পথে তোমাকে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? কাজেই অর্থ দেখেও বিয়ে করা যাবে না। ওয়ালাকিন তাজাওয়াজুহুন আলা দ্বীন, তোমরা দ্বীন দেখে বিয়ে শাদি করো। ওয়ালা আমাতুন খারবা সাউদা যাতু দ্বীনিন আফদাল, একটা যদি কাদো কুৎসিত নাক আর কান কাটা মেয়ে হয়, এটা আল্লাহর কাছে অত্যন্ত উত্তম এবং প্রিয় যদি সে দিনদার হয়। আল্লাহ, একটা কালো কুৎসিত, আল্লাহ রাসূলের বর্ণনা, লামাতুন খারমা, খারমা বলা হয় তার নাকে এবং কানে কাটা দাগ বা ছিঁড়া পাটা। নাকটা যদি কাটা হয়, কেউ পছন্দ করতে চাবে না, ঠিক না? কানের মধ্যে খুঁত থাকলে কেউ পছন্দ করবে না। সাউদা, তারপরে আবার কুৎসিত কালো, রাত দিন আফদাল, যদি ধর্ম ভীরু হয়, এর মধ্যে চরিত্র যদি ভালো থাকে, সেটাই উত্তম। এই জন্য বন্ধুগণ, আমরা যদি এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা আমাতুন মুমিন আতুন খাইরুম মিন মুশরিকা, একজন মুমিন দাসি উত্তম একজন মুশরিক মহিলার চাইতে। যাই হোক, আমরা এখানে অবশ্যই নির্বাচনে দিনের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, চরিত্রের ভিত্তিতে যদি নির্বাচন করি, তাহলে ওই স্বামী স্ত্রীর জীবন কি হবে, জীবন সুখী হবে, তাদের যা দাম্পত্য জীবন সুখীময় হবে। এটাও, এই পয়েন্টটাও অবিবাহিত ভাইদের জন্য, যারা অবিবাহিত যদি একটু রেস্ট নিতে চান, নিতে পারে। এরপরও আসতেছে তৃতীয় যেটা পদক্ষেপ, সেটা হল তাকদিমুল খিতবা। এবার হল নির্বাচনের ব্যাপারে, এবার প্রথম ছিল নিয়োগ ঠিক করছেন, দ্বিতীয় নম্বরে হল নির্বাচন কি হবে, আমি একজন সতী রমণী চাই বা একজন সৎ স্বামী চাই, উভয় পক্ষ থেকে, ঠিক কিনা? এবার যখন এই নির্বাচনে আপনি পৌঁছলেন, তখন আপনাকে কি করতে হবে? আপনার প্রস্তাব পাঠাতে হবে। প্রস্তাব পাঠাবের ব্যাপারে মনে রাখতে হবে যে মানুষ এক একজন এক একটা পছন্দ করে। যেরকম আফ্রিকা কিছু বন্ধুদের সঙ্গে আমার আলোচনা হয়েছিল, তাদের কাছে সবচেয়ে সুন্দরী মেয়েকে জানেন, সবচেয়ে কালো যেটা, সবচেয়ে কুসকুসে যে কালো মেয়েটা, ওটা হলো ওদের কাছে সুন্দরী। আমরা সাধারণত যেটা হয়তো ফর্সা এটাকে সুন্দরী বলে অনেক সবাই নির্বাচন করে থাকি। তাহলে মানুষের পছন্দের মধ্যে পার্থক্য রয়েছে, পছন্দের মধ্যে পার্থক্য রয়েছে। এই জন্যে এখন আপনাকে প্রস্তাব পাঠাতে হলে আপনাকে মনে রাখতে হবে, প্রস্তাব দেওয়ার পরে আপনাকে মেয়ে নিজ চোখে দেখতে হবে। অনেক সময় কিন্তু এই আমাদের দেশে আমি দেখেছি দাম্পত্য জীবন অশান্তি হওয়ার মূলে একটি কারণ বাবা মা যেটা করবে সেটাই। আপনারা তো দেখছেন, ঠিক আছে, আমি আর কি দেখুন, এখানে কিন্তু দাম্পত্য জীবন অসুখী হওয়ার জন্য বড় কারণ আমাদের দেশে হয়ে দাঁড়ায়। এজন্য নিজে দেখতে হবে, মেয়ে নিজে নিজ চোখে দেখতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, ইযা খাতাবা আহাদুকুমুল মারআ ফাইন ইসতাতা আন ইয়ানযুরা মিনহা মা ইয়াদউহু ইলা নিকাহিহা ফালইয়াফআল। যখন তোমরা কেউ প্রস্তাব পাঠাবে বিয়ের জন্য, তখন তোমরা মেয়েকে নিজ চোখে দেখার চেষ্টা করবে। যেটা দেখলে তোমার কি হবে, বিবাহের দিকে তোমার আকর্ষণ বেড়ে যাবে। এবং সত্যি যদি নিয়ত ভালো থাকে, ওই সময় নির্বাচনের সময় যদি দেখে, অবশ্যই তার চোখে কোন একটা গুণ ভালো লাগবে, যেই ভালোর কারণে, যেই ভালোর কারণে তার বাকি জীবন সুখী মহান হবে। এই জন্য আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলছেন, হযরত মুগীরা বিন শাবা বলছেন যে, কালা খাতাব তিমরা ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল নাযারতা ইলাইহা। মুগীরা বিন শাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহের প্রস্তাব পাঠিয়েছি একটি মেয়ের কাছে। আল্লাহ রাসূল বলেন, তুমি কি দেখেছ? ফাকুলতুলা, দেখি নাই। আল্লাহ রাসূল বলেন, ফানজুর ইলাইহা, সেই মেয়েকে তুমি দেখো। ফাইন্নাহু আহরা আইয়ুদামা বাইনাকুমা, এই বিয়ের আগে যদি, আল্লাহ রাসূল বললেন, তুমি ওই মেয়েটিকে দেখো, দেখলে কি হবে, তোমাদের দাম্পত্য জীবন ক্ষণিকের জন্য হবে না, বরং দীর্ঘদিনের জন্য হবে, মহব্বত এবং প্রীতির সঙ্গে হবে। তাহলে এই সময় দেখে নেওয়াটা ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মানুষ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন আনসারদের মেয়েকে বিয়ে করেছি। আল্লাহ রাসূল বলেন, তুমি কি দেখেছো? বলো না। আল্লাহ রাসূল বলেন, ফানজুর ইলাইহা ফাইন্না ফি আয়ুনিল আনসার শাইআ, আনসারদের মেয়ে অর্থাৎ ওদের চোখগুলি কালো হতো না, কম, তারা বেশি ফসল অনেক সময় দেখবেন চোখটা কি কালো না হয়ে অন্য একটু লাল লালচে লালচে রঙের হয়। এটা সৌন্দর্যের জন্য, সৌন্দর্যের কি হয়, এখানে সৌন্দর্যের কিছু কমে যায়। আল্লাহ রাসূল বললেন, তুমি দেখো নাই কেন, আনসারদের মেয়ের চোখে একটু ত্রুটি হয়েছে, এটা হতে পারে যে তোমার জীবন সুখী হবে না। তাহলে তিন নম্বর যেটা পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে, সেটা হল নির্বাচন যখন হয়ে গেল, আমি সতী এবং চরিত্রের ভিত্তিতে এবার প্রস্তাব দিলে আপনাকে সচক্ষে নিজ চোখে আপনাকে দেখতে হবে। বাবার মার নির্বাচনের উপরে চলবে না। বাবা মা বুড়ি মানুষ গিয়েছে, আচ্ছা করে খাওয়াই দিয়েছে, বাস খায়, মানে আর মেয়ে দেখতে হবে না। এই বাড়ির যে বাড়ির খাওয়া দাওয়া এত ভালো, মেয়েকে আর খারাপ হতে পারে? বুঝতে পারলেন নাই? আমার এক খালাতো ভাই, বাস্তব ঘটনা বলছি, বিয়ে করবে, তার কথা হলো আমি সুন্দরী মেয়ে বিয়ে করবো। কি মেয়ে সুন্দরী, দিনের ব্যাপারটা অত বেশি সে বুঝে না। যাই হোক, মেয়ে দেখতে যাওয়ার ছেলে সাথে আছে, ছেলে নিজে বন্ধু বান্ধব নিয়ে মেয়ে দেখতে গেছে, এবং মুরব্বীরাও আছে, মুরব্বীদের মধ্যে আপন চাচা দেওয়ান ফারেক, প্রধান ফারেক দেওয়ান। মেয়ে দেখার আগে মেয়ের বাবা মাশাআল্লাহ, কারণ ছেলের বাবা বড় লোকের ছেলে, যা খাওয়াতে হয় গ্রামের পরিবেশে খাওয়াইছে, বলে আর মেয়ে দেখার দরকার নেই। ছেলে বলে, না মেয়ে দেখবো না, মেয়েদের আমি বিয়ে করবো না। ঠিক আছে, তাহলে নিয়ে আসো একটা দেখে নি। ছেলে যখন দেখতেই চায়, তবে আপনার কনফার্ম বিয়ে এখানেই হবে, গার্জিয়ানে গার্জিয়ানে কথা হয়ে গেল কি বিয়ে হবে, ছেলে মেয়ে দেখার পরে পছন্দ না, বাড়িতে এসে বাবার ভয়ে কিছু বলতেও পারে না। চাচা যে এসে রিপোর্ট করেছেন মেয়ে খুবই সুন্দরী, বুঝতে পেরেছেন, খুবই ভালো, দেখতে হবে না, আর দেখার দরকার নেই। ছেলে তো ভয়ে কিছু বলতেও না, বাবা খুব রাগী মানুষ। ছেলের এক ছোট ভাই, আমার আমার ক্লাসমেট, ও গিয়েছিল ওই মেয়ে দেখার জন্য। দেখুন রাত্রেবেলা খেতে বসে সবাই ফ্যামিলি গ্রাম সকলেই গোল হয়ে খেতে বসেছে, এখন বাবা জিজ্ঞেস করে ছেলেকে এই মেয়ে কেমন দেখেছ, কথা বলে না তো ওই ছোট ভাই তো বলে আর ওই মেয়ে বিয়ে করা যায় নাকি, কালো মেয়ে দেখতে ভালো না, এটা ওটা অনেক কিছু বলে। দেখো তুই ছোট মানুষ কি বুঝিস ভালো মন্দির, মেয়ে কোরআন পড়তে পারে, তারপরে কি মকসুদুল মুমিন পড়াবে, তারপরে কি রায় জান্নাত নাকি একটা বই আছে ফেকার বই, রায় নাজাত খতম করেছে, এই তুই কি, এই যত এই মানে অপকামের এই ছেলেটা তোকে পাঠিয়ে এই বিয়েটা ধ্বংস হলো, এরকম মেয়ে আমার ঘরে আমি চাই। যাই হোক শেষ পর্যন্ত এবার যে বর হতে যাচ্ছে নিজেই মুখ করল, আমি সেখানে বিয়ে করব না, আমার পছন্দ না, আমি বিয়ে করবো আমার পছন্দ, তোমাদের পছন্দ আমার প্রয়োজন, বুঝতে পেরেছেন। তাহলে ওই মেয়েটা যদি ঘরে নিয়ে আসা হতো তার জীবন সুখী হতো, তার করি না। বন্ধুগণ কয়েকদিন আগেও আমার এক ভাই আমাকে শোনাচ্ছিলেন, অনেক জায়গা জমি আছে, খালাতো বোন যদি বিয়ে অন্য জায়গায় হয় তাহলে সব জমি যাবে গা, এই জন্য নিজেরই ঘরে রেখে দাও, বুঝতে পেরেছেন। রেখে দিয়ে কি হলো, দুইজনের আর মিল হয় না, এবার বাইরে পড়াও, বাইরে দেশে আর থাকবো না, বাইরে পড়াও আমার, কেন দেশ ভালো লাগে না, দাম্পত্য জীবনে সুখী না, বুঝতে পেরেছেন। আমার এক মামাতো বোন দেখতে অপূর্ব সুন্দর যুবক, লম্বা চওড়া স্বাস্থ্য রঙের দামে সব দিক দিয়ে, সম্পদের জন্য বিয়ে দেওয়া হলো একটা কালো মেয়ের সঙ্গে, মেয়ের বাবা বিরাট বড় করে কিছু আমার যা লাগে সবকিছুই দিল। সংক্ষেপে বলছি একদিন কি হলো, মেয়েকে শ্বশুরের বাড়ি থেকে নিয়ে আসার পথে যাওয়ার আগে চাকু রেখে গেছে, পাটের পাট খেয়ে বুঝেন না, ছেলে কিন্তু মেয়েকে দেখে নাই, বাবার উপরে ছেড়ে দিয়েছে। আমার আপন মামাতোর ঘর ভাইয়ের ঘটনা বলতেছি, এবার রাত্রিতে হাতে গেছে চব্বিশ টিস্টি নিয়ে, এবার শ্বশুর বাড়ি দিয়ে খুশি মুখে মেয়েকে নিয়ে বাড়ি আসতেছে, রাস্তায় বাড়ি মানে নিজের বাড়ি পৌঁছার মানে কটা কিলোমিটার আগে এবার বউকে সরাই দিয়ে বিসমিল্লাহ আল্লাহ, বুঝতে পেরেছেন, মারতে পারে নাই, যাই হোক মেয়ে শক্তিশালী ছিল, ওটা ধরে নিয়ে হাতটা কেটে ফিরে আসলো। আমি ওই যুবকের আমার ছোট কিন্তু কিছুদিনের জিজ্ঞেস করলাম, মঈনুল হক কেন তুমি তাকে হত্যা করতে গিয়েছিলে, বলো ভাই ঘরে যেহেতু মুলি সাহেব বলে তুমি তো মুলি সব মানুষ কোরআন হাদিস ভালো বুঝো, এই মেয়েটা আমাকে দেখতে দেয় নাই, একে যখনই দেখি তখনই আমার মাথার আগুন পায়ের আগুন মাথায় উঠে যায়, মনে হয় কখন একে খতম করবো, তাকে খতম করতে গিয়ে আমি খতম করতে পারলাম না। যাই হোক এই ব্যাপারটা আমি শেষে পদক্ষেপ নিয়ে বললাম যে এটা বিভস করতে হবে, একে শান্তি হবে না, কোনদিন হত্যা হয়ে যাবে। যাই হোক বন্ধুগণ এইভাবে যদি নিজে না দেখে দাম্পত্য জীবন অসুখী হওয়ার জন্য এটা মৌলিক একটি কারণ, যে ছেলে নিজে কি করে না, মেয়েকে না দেখে বাবা এবং গার্জেনদের উপরে ছেড়ে দেয়। এ হল তিন নম্বর। চার নম্বর পদক্ষেপ আমাদের নিতে হবে, সুখী সংসার করতে চাইলে এবার প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিয়ের তো প্রস্তাব দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ ভালো মেয়ে পাইছেন, এবার টাকা পয়সা নাই, সুন্দরী বড় লোকের মেয়ে ঘরে এসে কি দিয়ে ভাত খাবে, কেমনি চলবে, মোটরসাইকেল তো লইছেন, মোটরসাইকেলের তেল কোথা থেকে আসবে, শ্বশুর বাবাজি কি প্রতি সপ্তাহে চেক কেটে দেবেন নাকি তেল কেনার জন্য, বিয়ের একা টাকা থাকবে, সিগারেট খাওয়া হালাল না, বইয়ের যে আপনার ইয়ে লাগবে কি বলে ওটা প্রশোধনী কেনার আর পয়সা নেই, জীবন সুখী হবে হবে না। এই জন্য বন্ধুগণ প্রথমে আসতে হবে মোহর যেন বেশি নির্ধারণ করা নির্দিষ্ট করা না হয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি বলছেন, ইন্না আদামান নিকাহে বারাকা আইসারাহু মাউনা, সবচাইতে ওই বিবাহটা বরকতপূর্ণ যার মধ্যে কি হয় খরচের ব্যাপারটা কম হয়। শ্বশুর বাবাজি বলে দিয়েছেন মাইক্রো ভাড়া না হলে আজকাল গ্রামগঞ্জেও বিয়ে হয় না, আগে আমরা করতাম কি জানেন, বরযাত্রী আমি অনেকবার গিয়েছি আমার জীবনে, আমাদের গ্রামের বিয়ে হলে আমি বরযাত্রী থাকবই,
কারণ আমার বাবা যে একটা ছোটখাটো নেতাজি দাওয়াত থাকবে, আমার বাবা আমাকে পাঠাবে। ওই গরুর গাড়িতে চড়ে আটটা দশটা গাড়ি, আর কি আনন্দে গরুর গাড়ি তাড়িয়ে তাড়িয়ে ওর আনন্দ হতো, এখন মায়ের তো ছাড়াবি হয় না, বুঝতে পেরেছেন? এই জন্যে বন্ধুগণ বিবাহ আসবাবপত্র আর বাসরঘর সাজাতেই ফুলুস শেষ, তাহলে কি সুখী হবে? তারপর তৈরি হবে না। এই জন্যে অর্থনৈতিক আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিয়ে করার চিন্তা ভাবনা করেছেন, সেই নামে একটা অ্যাকাউন্ট খুলে দেবেন অর্থনৈতিক ভাবে। শারীরিক কোনো যদি দুর্বলতা থাকে সেটা চিকিৎসা করে ঠিক করেন। তিন নম্বরে হলো জ্ঞানের দিক থেকে, মানে দাম্পত্য জীবন কিভাবে সুখী হয়, এটা কি করতে হয়, বাসর ঘরে কি করা প্রয়োজন, পরবর্তী স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করা দরকার, সে কি চায়, দুইটা জীবন নতুন দুই মা বাবার ছেলে দুই মেয়ে এবং সন্তান একত্রিত হয়েছেন, কি করলে ভালো, কোনটা করতে হয় কোনটা করতে হয় না, এমন কিছুই করলেন যে বাসর ঘরেই স্বামী স্ত্রীর সম্পর্ক বলে মেয়ে বলে ওই স্বামী আমি চাই না, সকালবেলায় টেলিফোন বাবা আমাকে এখান থেকে নিয়ে যাও, কোন জানোয়ারের সঙ্গে আমাকে দিয়ে দিয়েছ, বুঝতে পেরেছেন? এজন্যে বইপত্র পড়তে হয়, দাম্পত্য জীবন কি কিভাবে করতে হয়, বাসর ঘরে কি করতে হয় ইত্যাদি আপনাদের বিষয়ে আর বলতে চাই না। সংক্ষেপে বলতে চাই, শারীরিক অর্থনৈতিক মানসিক সামাজিক এবং আপনার জ্ঞানের দিক থেকেও আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই বিষয়ে যে সমস্ত কোরআন হাদিস ভিত্তিক বই লেখা রয়েছে, আরবি ভাষায় অনেক বই রয়েছে আমার জানা মতে, তবে বাংলায় যে সমস্ত বই দু চারটা পড়েছি বাংলাদেশের গুলি অনেকগুলি যেগুলি কোরআন হাদিসের ভিত্তিতে না, যুবকরা পড়ে সেটাকে বাস্তবায়ন করতে গিয়ে জীবন সুখী হয় না। এজন্য আপনাদের পড়ব কোরআন হাদিসের আলোকে যদি বই পান করবেন, নাহলে একজন বিজ্ঞ আলেমের মাধ্যমে জেনে নেবেন, জেনে নিয়ে ওইভাবে আপনার শিক্ষা গ্রহণ করে আপনার ভবিষ্যৎ জীবনে পা দেবেন, তাহলে হবে আপনার সুখী জীবন। এবার আর এখানে একটি কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্নাশে, মেয়েরা বা স্ত্রীরা তোমাদের জন্য খ্যাত এগ্রিকালচার, এগ্রিকালচার মাঠ বুঝেন তো, এগ্রিকালচার মাঠে আবাদ করতে হলে কত লেখাপড়া আজকাল রয়েছে বলেন দেখি। বাংলাদেশের মাটিতে এগ্রিকালচার শুধু ইউনিভার্সিটি থেকে পাস করলে এখনো চাকরি হয় জানেন কিনা, এখনো কত প্রয়োজন রয়েছে অন্যান্য ইউনিভার্সিটি মেডিকেল কি বলে আপনার ঢাকা মেডিকেল থেকে শেষ করলেও চাকরির অনিশ্চয়তা আপনার নিশ্চয়তা নেই, কিন্তু এখনো বর্তমানে এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পাস করলে চাকরির অভাব নেই। তাহলে এই বিষয়টা বিরাট, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা এগ্রিকালচার একটা বিষয়, তাহলে এই বিষয়কে তোমার লেখাপড়া করতে হবে জানতে হবে। এজন্য আসুন আমরা এই বিষয়টা, অনেকেই আছে এতই অভিজ্ঞ অতই মূর্খ এই বিষয়ে কিচ্ছুই জানে না, এজন্য প্রথম রাত্রেই সুখী জীবন গড়ার বড় আশা বাঁধলেও সেদিনেই তাদের ঘর সংসার চুরমার হয়ে যায় খান খান হয়ে যায়। এরপরে সময় অনেক হয়ে গেছে, আজকে আমরা আলোচনা করতে দেরি করে ফেলছি। এরপরে যখন নিয়ত ভালো আছে, নির্বাচন দিন এবং চরিত্রের ভিত্তিতে দেখে শুনে চয়েস করে পছন্দ করে এবার টাকা পয়সা এবং সার্বিকভাবে প্রস্তুতি নিয়ে এবার আপনার মনের মানুষটাকে যখন ঘরে নিয়ে আসলেন, আপনার লাইফ পার্টনারকে যখন ঘরে নিয়ে আসলেন, আপনার জীবন সঙ্গীকে সঙ্গিনীকে যখন ঘরে নিয়ে আসলেন, এবার আপনার কি করা প্রয়োজন এই বিষয়টা আমি পয়েন্ট ভিত্তিক কিছু বলবো, আলোচনার সময় হবে না, যদি এখানে আমার নোটে অনেক কিছুই রয়েছে। যেটাকে বলা হয় হুসনুল মুআশারা, অর্থাৎ প্রথম এটা হল পাঁচ নম্বরে যেটা পয়েন্ট আমাদের পদক্ষেপ, যে স্বামী স্ত্রীর আপোষের মধ্যে একে অপরের জিন্দেগি করতে হবে, সুন্দরময় ব্যবহার এবং চলাফেরা উঠা বসা ভুল বুঝাবুঝি যেন না হয়, আপোষের মধ্যে চলাফেরাটা উন্নত মানের হতে হবে। এবং এর আগে আপনাদের মনে রাখতে হবে যে মেয়ে জাতি চেরা হাড্ডি থেকে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, কি হাড্ডি থেকে, চেরা হাড্ডি থেকে, অর্থাৎ এদের চারিত্রিক ভাবে এদের ন্যাচারালি ভাবে একটা চেরামো রয়েছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাসূলের বাণী, যদি এটাকে তুমি সোজা করতে যাও একবারে ভেঙে যাবে, আর ভেঙে যাওয়া মানে ডিভোর্স তালাক, তবে বাঁকা নিয়ে যদি তুমি ইস্তাউসু বিন নিসাই খাইরা অর্থ শেয়ার করেন, বইপত্র দিন, বুঝার, রাগের সময় আত্মসম্বর করেন ইত্যাদি পরবর্তীতে আলোচনা আসতেছে, তার অধিকার সম্পর্কে, তার হাত সম্পর্কে সচেতন হন, তাহলে এটা অবস্থাতেই তাকে নিয়ে আপনার ঘর সংসার সুন্দর এবং সুখী হবে। আর যদি একেবারে বলেন না সোজা করে ছাড়ুক তাহলে তোরে আমি রাখুন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আর ভেঙে যাওয়া মানে এক তালাক, দুই তালাক, তিন তালাক বাপের বাড়ি না, বুঝেন নাই, বুঝতে পেরেছেন? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা মেয়েদের সঙ্গে কি করো, ভালো ব্যবহার করো, ভালো চরিত্র তাদের সঙ্গে ভালো কি করো, চলাফেরা এবং উঠা বসা সুন্দরময় করো, তাহলে তোমাদের জীবন কি হবে, সুখী হবে। আর একটা কথা মনে রাখতে হবে যে মেয়েরা বড় ফিতনা, কি বড় ফিতনা, আল্লাহ রাসূলের বাণী, মা তারাক্তু বাদি ফিতনাতান আযারু আলা রিজালি মিনান নিসা, আমার অবর্তমানে তোমাদের কাছে পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা পরীক্ষার জিনিস কি, মহিলা জাতি, তোমার স্ত্রী, তোমার সহধর্মিনী, তোমার অন্তরঙ্গিনী, এ বড় ফিতনা। তাহলে আপনাকে প্রথম কথা মনে রাখতে হবে বাঁকা, এই কথাটা ভুলে গেলে হবে না, এই মৌলিক কথাটা মনে রাখতে হবে। যখন আপনি সংসার শুরু করবেন বাঁকামো থাকবেই। দুই নম্বরে মনে রাখতে হবে এই স্ত্রী আপনার জন্য ফিতনা পরীক্ষা, আপনাকে অকল্যাণের দিকে নিয়ে যেতে পারে, কল্যাণের দিকে নিয়ে যেতে পারে, এই কথাটাও ভুলে গেলে চলবে না। তিন নম্বরে মনে রাখতে হবে আপনার লাইফ পার্টনার, আপনার অবিচ্ছন্ন সঙ্গী, এ কথা আপনাকে ভুলে গেলে চলবে না। চার নম্বরে মনে রাখতে হবে দায় দায়িত্ব আর রিজার কাওয়ামিসা, একে পরিচালনা করার দায়িত্ব কার, আপনার পরিচালনার দায় দায়িত্ব তার হাতে দিলে শান্তি কি হবে, বিদায় নিবে। এই চারটি মৌলিক কথা আপনাকে মনে রাখতে হবে যদি আপনি দাম্পত্য জীবন সুখী করতে চান। এক নম্বরে বাঁকা, মা বোনরা রাগ করবেন না যেহেতু আল্লাহর এটা পানি, হ্যাঁ, এবং ওইভাবে আল্লাহ রাসূল বিদায় হজে বলছেন ইস্তাউসুবিন নিসাই খাইরা, হে আমার উম্মা, হে আমার সাহাবায়ে কিরাম, জেনে রাখো মেয়েদের ব্যাপারে তোমরা ভালো ওয়াজ নসিহত গ্রহণ করো, তাদের আমানতের সঙ্গে তাদেরকে গ্রহণ করেছো, তাদের হক আদায় করবে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তাহলে এই কয়েকটি কথা যদি আমরা মনে রাখি, তাহলে আমরা এবার প্রথমে যাই, যখনই আমরা এই কয়েকটি মৌলিক কথা মনে রাখলাম, প্রথমে আমাদের কি করতে হবে, একে অপরের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে, শারীরিক যে চাহিদা একে অপরের কাছে, সামাজিক যে চাহিদা একে অপরের কাছে, অর্থনৈতিক যে একে অপরের কাছে চাহিদা, মা বোনরা তার স্ত্রীর, তার স্বামীর মর্যাদা, তার অর্থ, তার সম্পদ, তার ছেলে মেয়ে, তার সবকিছু যে তুমি হেফাজত করবে, তার লজ্জাস্থানের হেফাজত করবে, ঠিক ওইভাবে মহিলাদেরকেও স্বামীকে তার কথা মতো চলতে হবে, তার যে প্রাপ্য সেটা আদায় করতে হবে, একে অপরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এমনও দেখা যায় ওই অফিস থেকে এসেছে ঘেমে ঘুমে, আর গোসল হাত না করে ঘাম নিয়েই স্বামীর স্ত্রীর ঘরে গিয়ে ঢুকলো, যে এই গন্ধে শয়তান ভেঙে যায়, কি সুখী হবে, মুখে এতই দুর্গন্ধ, ব্রাশ করার কথা নেই, মিসওয়াক কাকে বলে জানেনই না, মুখ দিয়ে কথা বললে দুর্গন্ধ আসে, কি সুখে শান্তি হবে। তাহলে এটা হাত একে অপরের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, একে অপরের জন্য সাজগাজ করা, আব্দুল ইবনে আব্বাস সাহাবী বলছেন আমি আমার স্ত্রীর জন্য ওইভাবে সুন্দর হয়ে সাজতে চাই যেভাবে আমি কামনা করি আমার স্ত্রী আমার জন্য সাজগোজ করে থাকুক, প্রতিটি স্বামী চায় তার স্ত্রী সেজে গুজে তার জন্য থাকুক, তাই কিনা, তাহলে প্রতিটি স্ত্রীও চায় আমার স্বামী আমার জন্য নতুন নতুন সুন্দর কাপড় পরুক, জামা করুক, আর যেটা পছন্দ করে সেটা করুক, ঠিক কিনা। এই জন্য একে অপরের হাত সম্পর্কে আজকে আমি মেয়েদের বা মা বোনদের হাত সম্পর্কে আলোচনা করতে চাই না, অন্যদের সময় হলে আলোচনা করব। আজকে এই পাশ্চাত্য যুগে, আজকে আধুনিক যুগে মা বোনদের হাত নিয়ে ছিড়িমিনি খেলা হচ্ছে, বিভিন্ন সংগঠন, বিভিন্ন দেশ আজকে মা বোনদেরকে রাজপথে নামিয়ে মিছিল করে তাদের হাত আদায় করার জন্য তাদেরকে রাজপথে নামিয়েছে। বলবো মা বোনেরা, আপনাদের হাত প্রদান করেছে ইসলাম, প্রদান করেছে কোরআন, প্রদান করেছে আল্লাহ আল্লাহ রাসূল, হাত জেনে নিন, তারপরে আপনার স্বামীর কাছে সেই প্রাপ্য বুঝে নিন। আজকে শুধু সমাধিকার নয়, বরং বলবো মা বোনদেরকে পুরুষদের চাইতে অনেক অনেক গুণে বেশি অধিকার দান করেছে কে, ইসলাম, কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহ রাসূল। সে অধিকার সম্পর্কে আমরা সচেতন না হওয়ার কারণে আজকে আমাদের নিয়ে, আমাদেরকে নিয়ে পাশ্চাত্যের দেশ, বিভিন্ন সংগঠন আজকে আমাদেরকে নিয়ে ছিড়িমিনি কেড়ে মা বোনদের শান্তিকে
মা বোনদের সুখকে মা বোনদের অধিকারকে হরণ করতেছে, কিন্তু আজকে আমরা না জেনে অট্টালিকায় গা ভাসিয়ে দিয়ে রাজপথে আমাদের শান্তি খোঁজ করছি। কখনোই সেই শান্তি সেখানে খোঁজ করে পাবেন না। আসুন কোরআন হাদিসের আলোকে শান্তি বুঝে নেন এবং সেটার চেয়ে এবং সেটার অধিকার আপনার আদায় করে নিন, তাহলেই হবে আপনার শান্তির জীবন ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর হল আপোষের মধ্যে সম্পর্ক সুন্দর করার জন্য, আপোষে ভালো সম্পর্ক করার জন্য একে অপরের অধিকার সম্পর্কে সচেতন হওয়া, দুই নম্বরে একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করা। ভালো ব্যবহার করতে গিয়ে আল্লাহ আল্লাহ বলছে ওয়াশির হুন্না বিল মারুফ ওয়ালা হুন্না মিসলুল্লাজি আলাইহিন্না বিল মারুফ। তুমি যেরকম পুরুষ তুমি চাও তোমার স্ত্রী ভালো ব্যবহার করুক, সেও চায় আমার সঙ্গে আমার স্বামী ভালো ব্যবহার করুক, তাহলে একে অপরে অপরের সঙ্গে ভালো ব্যবহার করতে অবশ্যই হবে। এজন্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, স্বামী স্ত্রী খেলাধুলা যে কোনো খেলা যেটা বৈধ খেলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছিলেন, কিন্তু কি প্রতিযোগিতা? তো মা আয়েশা বলছেন যে আনাকাত মা রাসূলুল্লাহ ফি সাফারিন ক্বালাত ফাসাবাক্তুহু ফাসাবাক্তু আলা রিজলাইয়া ফালাম্মা হামালতুল লাহমা সাবাক্তাহু ফাসাবাকানি ক্বালা হাযিহি বিতিলকা সাবাকা। আল্লাহু আকবার। মা আয়েশা বলছেন যে যুদ্ধে আমরা গিয়েছিলাম বাইরে, বাইরের কথা না বাইরে, তা আল্লাহ রাসূলের সামনে দৌড় প্রতিযোগিতা পায়ে হেঁটে, তা আমি তখন শরীর আমার হালকা ছিল, আমি ফার্স্ট হয়েছিলাম, রাসূল আমার সঙ্গে দৌড়িয়ে পায়ে নেয়, যখন আমি মোটো হয়ে গেলাম তখন আল্লাহ রাসূলের সঙ্গে আবারও দৌড় প্রতিযোগিতায় আমি হেরে গেলাম, রাসূল ফার্স্ট হয়ে গেল হয়ে গেলেন। আর আল্লাহ রাসূল বললেন আয়েশা ওই যে আমাকে হারিয়েছিলে আজকে সেটার প্রতিশোধ সমান সমান হয়ে গেল। আল্লাহ আল্লাহ একবার। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের খেলা করতেন, দৌড় প্রতিযোগিতা করতেন? বাড়ির মধ্যে টেনিস খেলতে পারেন, ব্যাডমিন্টন খেলতে পারেন যদি আপনার জায়গা থাকে, যে রকম খেলা নিজেকে দুজনের সঙ্গে সম্পর্ক গড়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অল্প বয়সে বিয়ে হয়েছিল রাসূলের সঙ্গে, 7 বছরে বিয়ে হয়েছিল, 9 বছরে ঘর সংসার। মা আয়েশা ওই যে এখনকার পুতুল নিয়ে খেলে না মেয়েরা, এ ধরনের পুতুল নিয়ে আর সঙ্গী সাথীদেরকে নিয়ে বান্ধবীদের খেলতে, একজন আল্লাহ রাসূল এসে দেখে ওই বান্ধবীরা নিয়ে খেলতেছে, তা আল্লাহ রাসূলকে দেখে সবাই ভেঙে যাচ্ছে, আল্লাহ রাসূল সকল বলে দাঁড়াও যাও আয়েশার সঙ্গে খেলো, তোমরা আয়েশার সঙ্গে খেলো, তাহলে শুধু নিজে খেলতেন না বরং তার সমবয়সী সাথীদের দিয়ে খেলাতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে হাবাসীরা অর্থাৎ নিগ্রোরা খেলাধুলা করতেছিল যুদ্ধ প্রশিক্ষণ, মসজিদে নববী যুদ্ধের প্রশিক্ষণ কেন্দ্র ছিল আপনারা জানেন, সেটাই পার্লামেন্ট সেটাই সবকিছু। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন জানা দিয়ে আল্লাহ রাসূল দেখতেছিলেন, এজন্য দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন ইন্না আদাম ইন ইযা কুনতা আনী রাদিয়া ওয়া ইযা কুনতা আলাইয়া গাদাবি। আয়েশা তুমি কখন আমার উপর রাগ করে থাকো আর কখন তুমি আমার উপর সন্তুষ্টি থাকো আমি কিন্তু বুঝতে পারি। আয়েশা বললেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন মিনাইনা তাআরিফু যালিকা ইয়া রাসূলাল্লাহ, কেন আপনি বুঝতে পারেন যে আমি কখন রাগ করে থাকি আর কখন আমি আপনার উপর সন্তুষ্টি থাকি? দেখেন কিভাবে খেয়াল করছেন, অবস্থার পরিবর্তন করতেন। আল্লাহ রাসূল বলেন ইযা কুনতি ইযা কুনতি আনী রাদিয়া ফা ইন্নাকি তাকুলিনা লা রাব্বি মুহাম্মাদ। আয়েশা যখন তুমি আমার সন্তুষ্টি থাকো, যখন আমার খুশি থাকো, তখন তুমি বলো আল্লাহ মুহাম্মাদের প্রভুর কসম, মুহাম্মাদের রবের কসম। আর যখন তুমি আমার রেগে থাকো, তখন তুমি বলো ইব্রাহিমের প্রভুর কসম, আমার নাম তুমি উল্লেখ করো না। হ্যাঁ, মা এটা বলতেন, মা এটা বলতেন উল্লেখ করি না, কিন্তু এর মানে এই না যে আপনার ভালোবাসা আমার অন্তর থেকে আমি শূন্য করে দিই। অবাহ তাহলে স্বামী স্ত্রী একে অপরের কোন সময় রেগে থাকে, কোন সময় ভালো, কোন সময় মন্দ, এটা নিজেকে আজ করবে এবং এটাকে একে অপরের সঙ্গে থাকলেই বুঝতে পারবে। এরপরে তিন আরেকটা হচ্ছে 4 নম্বরে যে কষ্ট যদি দেয় স্বামী স্ত্রীকে দেয় অথবা স্ত্রী স্বামীকে দেয়, কষ্ট অনেক সময় উল্টা ভুল বুঝাবুঝির জন্য কথার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে কষ্ট দিতে পারে, কিন্তু এ সময় ধৈর্য ধারণ করতে হবে। হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে তার আমলে এক মানুষ তার স্ত্রী সম্পর্কে অবজেকশন জানাবার জন্য এসেছে, হযরত উমারের বাড়িতে দরজা খটখটায়, শুনতে পাই যে হযরত উমারের স্ত্রী হযরত উমারের উপরে ভারী রাগ, প্রচন্ড রাগ হয়েছে, শুনতে পাওয়া যায় নাকি না দরকার কাছে? বললো হাই সর্বনাশ, হযরত উমারের পরে যদি তার স্ত্রী রাগ করার উমার চুপ করে বসে আছে, কোনো সাহস পাওয়া যাচ্ছে না, জানি কে আমার হয়ে গেছে উত্তর। দরকার নাই, ঠিক আছে, মাঝে মধ্যে একটু মেয়ে রাতে রাগ করে এটাই স্বাভাবিক। তাহলে তোমার তাড়াতাড়ি দরকার করে বলে কে তুমি চলে যাচ্ছ কেন, শোনো। বলে আমির আল মুমিনিন, আমি উত্তর পেয়ে গেছি, যে জন্য এসেছিলাম আমার উত্তর হয়েছিল, কি হয়েছে? বলে আমার স্ত্রী এরকম আমার উপরে রাগারাগি করে মাঝে মধ্যে, আমি অসহ্য হয়ে আপনার কাছে অবজেকশন জানাবের জন্য এসেছি। তা আপনার অবস্থা দেখলেই বুঝলাম যে না, এরকম স্বাভাবিক নেই মানুষের। ওই যে আগে বললাম, বুঝতে পেরেছেন তো? বুঝতে পারেন নাই, এই জন্য চলে যাচ্ছি। বলে দেখো তারা আমাদের প্রার্থনা করে, কাপড় চোপড় ধুয়ে দেয়, ছেলে মেয়ে লালন পালন করে, ইত্যাদি করে, অনেক কিছু কাজ করে, আমরা তো বাইরে ঘুরি অনেক কিছু, এ একটা ছোট্ট পরিসরের মধ্যে থাকে, এদের মন ফ্রি করার জন্য বাইরে ঘুরতে পারে না, এই জন্য এটা স্বাভাবিক, তোমাকে মেনে নিতে হবে। আল্লাহ আকবার, দেখেন আসলে তোমারে নিশ্চুপ থাকা স্ত্রী রাগ করেছে, ভালো কথা, চলে যান। ভালো অবস্থায় যখন হবে তখন বুঝিয়ে বলেছেন যে রাগটা করতে দিলে ভালো না, ঠিক না, এইভাবে বলা উচিত। এইভাবে যদি একে অপরের যদি সম্পর্কে আমরা কি করে থাকি, একটা হাদিস আপনাদের না শুনতে পারলাম না, আল্লাহ রাসূল বলছেন যে যদি তোমাদের কোন একটা চরিত্রকে তোমরা দুঃখিত, দুঃখ হও, রাগ হয়ে যাও, রাগান্বিত হয়ে যাও তোমার স্ত্রী থেকে, তোমার স্ত্রী থেকে, তো দেখা যাবে যে পুরো আর একটা ব্যবহার করবে, যার করে তুমি খুশি হয়ে যাবে। তাহলে ওটাই ধরে আসে, কোনো অপেক্ষা করো, যেই কারণে তুমি রাগ হয়ে গেছো এমন একটা ব্যবহার তোমার সঙ্গে করবে, যার কারণে আবার তুমি আনন্দ পেয়ে যাবে। ঠিক স্বামীর ব্যাপারেও তাই, এই জন্য একটা যদি খারাপ ব্যবহার হয় তারাটা তো ভালো হতে পারে, বিশেষ করে মনে রাখতে হবে এরপরে যেটা, যে একে অপরের সঙ্গে ভালো ব্যবহার এবং খুব নরম ব্যবহার, কর্কশ হয়ে যাবেন না। বাইরে যখন যাই মাশাআল্লাহ বিলাই বিলাই বুঝে বিরাট, আর বাইরে ঢুকলে সিংহবাদ, একটা হাসি আছে যে আমার স্বামী যখন বাইরে যায় তখন বিড়াল খেয়ে যায়, আর বাড়িতে যখন আসে তখন এত সিংহবাদ হাতে লাঠি, বুঝলেন নাই? এমনটা হলে হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইন্না মিন আকমালিল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া আতাফুহুম বিআহলি, তোমাদের মধ্যে সবচেয়ে পাক্কা মুমিন ওই ব্যক্তি যার চরিত্র ভালো এবং ওয়া আতাফুহুম বিআহলি, আর পরিবারের সঙ্গে স্ত্রীর সঙ্গে সহধর্মীর সঙ্গে অত্যন্ত নরম ব্যবহার করে, এখানে চড়াচড়ি করে না, মেজাজ দেখায় না, মেজাজ বাইরে দেখাও, পুরুষ মানুষের সামনে দেখাও, এই আমার বোনের সঙ্গে কেন এত মেজাজ, এই মেজাজ দেখা চলবে না। এই জন্য বন্ধু মনে রাখতে হবে, আপনি ভালো না মন্দ এই সার্টিফিকেট কার কাছে, স্ত্রীর কাছে। দুনিয়ার মানুষ যদি, পৃথিবীর মানুষ যদি বলে এই লোকটি ভালো, আর যদি আপনার হোম মিনিস্টার বলে না ভালো না, তাহলে ভালো নাই সার্টিফিকেট হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন কি বলছেন, খেয়ারকম খেয়ারকম নিশাহীন, তোমার স্ত্রীর কাছে যারা ভালো সেই তো ভালো। সার্টিফিকেট আপনার সহধর্মিনীর কাছে যদি বলে ভালো তো ভালো, আর যদি বলে মন্দ মন্দ তো মন্দ, আপনি যতই নিজেকে ভালো পরিচয় দেন আপনাকে ভালো হবেন না। এই জন্য মধ্যবোধ মনে রাখতে হবে, যে একে অপরের সঙ্গে ভালো ব্যবহার এবং নরম ব্যবহার করতে হবে। এরপরে যেটা আছে সেটা হলো কি, একে অপরের সুক্রিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। স্বামীর যাই আছে, হ্যাঁ বিদেশ থেকে গিয়েছে, সে হয়তো টাকা বেশি ছিল না, অবস্থা তো বুঝতেই পারছেন চাকরি বাকরির, বুঝেন নাই, গলার হাতটা হয়তো একটু ছোট হয়ে গেছে, আর শুরু করে দিলেন তাই তো মুশকিল, ভাববেন এবার এত কষ্ট করে, হ্যাঁ ওভার ডিউটি করে, কোম্পানির ডিউটি 16 ঘন্টা, তারপরও বাইরে কাজ খোঁজ করেছি, এরপরে এই হাত দিতে পেরেছি। এই জন্যে বন্ধুকে মনে রাখতে হবে, আল্লাহ বলছেন মানুষের নিয়মটা কি হওয়া উচিত, এই জন্য আল্লাহ বলছেন লায়াসকুল্লাহ আমাল লায়াসকুলিন্নার, যা মানুষের সুক্রিয়া আদায় করে না সে কি করে না, আল্লাহর সুক্রিয়া আদায় করে না। কিছু এক শ্রেণীর মহিলা রয়েছে যারা জান জাহান্নামী স্বভাব, কি স্বভাব, যারা আছে নাকি জাহান্নাম বলবে, আরো আছে নাকি, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পা জাহান্নামের মধ্যে দিয়ে দেবে। জাহান্নাম বলবে পাঁচ পাঁচ সেই চার লাগবে না। এক শ্রেণীর মহিলা আছে, যতই স্বামী দেখ না কেন বলবে হাইবিন মাসির আর নাই, স্ত্রী দেখি ভালো হয় নাই, এটা ওটা ঈদের বাজারের খবর তো জানেন, ঈদের দিন সুখ শান্তির দিন, হ্যাঁ একে অপরে ভালোবাসার দিন, আর সেদিন ঝগড়া ছাড়িনি, এত কম দামের শাড়ি কেন, এই রং কেন, এটা কেন, ওইটা কেন, সারা জীবনই এটা। এই জন্যে আল্লাহ রাসূল বলছেন যে আমি জাহান্নামে বেশি করে দেখে আসলাম মহিলাদের সংখ্যা বেশি। মহিলারা জিজ্ঞেস করলেন কেন ইয়া রাসূলুল্লাহ, বললেন ওয়াকরুনাত আসিরা, স্বামীদের কি করে কৃতজ্ঞতা প্রকাশ করে না, শুধু অকৃতজ্ঞতা, তোমার বাড়িতে এসে একটাও ভালো শাড়ি পাই না, যত ভালো শাড়ি বাবার বাড়িতে যখন তখনই পড়েছে, আর তোমার বাড়িতে আর ভালো শাড়ি খোঁজ করে পাই নাই, বুঝতে পেরেছেন। সেই জন্যে মহিলারা বিশেষ করে মহিলার সঙ্গে একে অপরের সুক্রিয়া আদায় করতে হবে। এই জন্যে আমাদের সুক্রিয়া আদায় যদি না হয় তাহলে মনে রাখতে হবে যেই মহিলাদের চরিত্র সুক্রিয়া আদায় না হবে জাহান্নামের চরিত্র, তারা যেন নিজের হাতে তালাক নামের কবর স্মরণ করল। তালাক নামের কবর, খবর বুঝেন তো, তালাক নামের কবর অর্থাৎ বিভক্ত। তো মনে রাখতে ভালো লাগে না, তোমাকে ঠিক আছে যখন ভালো লাগে না পাঁচ তালা আমার চলে যাও, ঠিক কিনা। সেই জন্যে একে অপরের স্বামীকেও মনে করেন তরকারি পাকিয়েছে, যাই পাখি তোমার সাল্লাহ খুব সুন্দর হয়েছে, যদি বলে এই তোমার পাখি আমি করে মজা পেলাম না, সুক্রিয়া হবে না, কে জানে বাড়ির শান্তি হবে, কখনই শান্তি হবে না। এই জন্য একে অপরের শান্তি। এরপরে যেটা আছে বন্ধুগণ কানাত, কানাত মানে সন্তুষ্ট, যা আছে যাই পেয়েছেন সুন্দরী সেটাই সন্তুষ্ট থাকুন, স্বামীর ঘরে যা আছে সেটাই সন্তুষ্ট থাকুন। মায়ের তারা দেওয়া তারা না কি বলছেন, রাসূলের ঘরে মাঠের পর মাস, মাঠের পর মাস চাঁদ উঠত, কিন্তু রাসূলের ঘরে চুলোতে আগুন চলত না। আল্লাহ ইকরামা বলছেন যে কিভাবে তাহলে আপনাদের সংসার চলত, বলছেন দাসপ্রদান দুটি কালো জিনিস, খেজুর আর পানি। আল্লাহ আল্লাহ রাসূল সকালবেলা ফজরের নামাজ পড়ে এসে প্রত্যেক বিবিদের ঘরে গিয়ে বলছেন কিছু খাবার আছে, কিছু নাস্তার করে কিচ্ছু নাই, ভাইটা বিবির ঘর থেকে ফিরে এসে রেজাল্ট কিছুই নেই, বলছেন তাহলে আজকে আমি রোজা ফিরিয়ে গেলাম। আল্লাহ আল্লাহ কি তাদের কানা, কি তাদের সন্তুষ্টি, যা আছে তাই। এই জন্যে যা ভাগ্যে জুটেছে এটা নিয়েই, যদি আপোষের যদি কি না থাকে, কানাস না থাকে, সন্তুষ্টি না থাকে, হ্যাঁ সেটা সৌন্দর্য দিক দিয়ে হোক, অর্থনৈতিক হোক, সামাজিক হোক, যেইভাবে হোক, এদিক দিয়ে যদি না থাকে তাহলে দাম্পত্য জীবন কখনোই সুখী হতে পারে না। এরপরে আর একটা কারণ হয়ে যায় অশান্তি, সেটা হলো একে অপরের সঙ্গে সম্পর্ক ভালো কিন্তু শ্বশুরের বাড়ি যাওয়া তোমার চলবে না। কেন মানে ছেলে তো যায় নাই, বুঝতে পেরেছেন, বা শ্বশুরের বাড়ির লোক আসলে ভালো বাজার করবে না, সেদিন বাড়ি থেকে যায়, বুঝতে পেরেছেন, বা ছেলে বুঝতে পেরেছেন আত্মীয় স্বজন যদি আসে তাহলে পাপ থাকে, লবণ বেশি হয়ে গেছে, বুঝলেন নাই, বাবার বাড়ির যদি আত্মীয় স্বজন আসে পা খুব ভালো, খাওয়া দাওয়া খুব আপ্যায়নের ভালো, কিন্তু যদি স্বামীর ঘরে আত্মীয় স্বজন কেউ আসে মন ভাব হয় না এমনটা। এজন্যে দুই ঘরে স্বামী এবং স্ত্রী উভয়ে আত্মীয় স্বজনের সঙ্গে উভয়ে একে অপরের সম্পর্ক ভালো রাখা এবং ব্যবহার ভালো করা। এর কারণেও কিন্তু অনেক সময় কি হয়ে যায়, আমার মনটা আসলো আর তুমি একটা বড় ইলিশ মাছ কিনে আপনি আনবে না, এই নিয়ে গেল সারা রাত চলতেছে, হয় না এমনটা, বলে আমার বোন এসেছিল তুমি খাওয়া দাওয়া ভালো করে নাই, এই লাগলো, হয় না। এই জন্যে একে অপরে বা মার সঙ্গে ভালো ব্যবহার করে না, স্বামীর সঙ্গে অনেক সময় ভালো ব্যবহার করে না, এমন হয় না, হয় কি না, শ্বশুরকে বলে আপনি আমার বাড়িতে খবরদার পাঠবেন না, হ্যাঁ লাগালাগি হয় কিনা। এই জন্য মনে রাখতে হবে দাম্পত্য জীবন সুখী করার জন্য এটাও একটা মৌলিক কারণ যে উভয়ের একে অপরের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো করা। আমি এটা সংক্ষেপে বলে যাচ্ছি, এরপরে যেটা হলো যে মেয়েদেরকে মারধর না করা, তাদের আর ত্রুটি বর্ণনা না করা, হ্যাঁ ফকিরের বেটি, হ্যাঁ বুঝেন নাই, এরকম বলে আরে দেখিনি তুমি তো গরিবের পোলা, তোমার তো আমি দেখলাম আমার সঙ্গে বিয়ে হয়ে না হলে তোমার এই চাকরি না হলে তুমি কোথায় থাকতে, হ্যাঁ আসতে তুলে ধরে থাকতে, আমার বাবা চাকরিটা দিলেই না আসতে তোমার সুখ, বুঝতে পেরেছেন। একে অপরকে আল্লাহ এর জন্য বলছেন যে ওরা সব বা ওরা সাহায্য ইল্লা ফিল বাইত, একে অপরে হ্যাঁ স্বামী হোক বাড়িতে একে অপরে তোমার নাকটা বাঁকা, তোমার দাঁতটা বড়, বুঝতে পেরেছেন, তোমার সুন্দর তো বলেই ভালো না, আমি কত মেয়ে দেখলাম কিন্তু তোমার মতো খারাপ মেয়ে আর দেখিনি, বুঝতে পেরেছেন, একে অপরে তা অনেক লোক দেখেছি কিন্তু তোমার মতো খারাপ মেয়ে আর দেখিনি, এরা একটু স্বামী ঘর আরো করছে নাকি, না করলে কথা কিন্তু মেয়েরা বলে থাকে অনেক সময়, বলে কিনা যাই হোক বন্ধুক, এইভাবে বলে রাখতে হবে একে অপরকে, একে অপরের চরিত্র নিয়ে কথা বলা ঠিক হবে না। আর একটা মনে রাখতে হবে অতীত কি হয়েছে, বাপের ভয়ে তুমি এর আগে কয়টা প্রেম করেছিলে, তুমি কোনো মেয়েকে ভালোবাসতে কিনা, তুমি কোনো মেয়ে তুমি কোনো ছেলেকে ভালোবাসতে কিনা, এই যে অতীতের ফাইল নিয়ে ঘাটাঘাটি করা চলবে না। করলে যদি কথাবার্তায় একটু সন্দেহ হয়ে গেল ঠিকই মনে হয় আমি ছাড়া আর কয়জনকে যে মন লেনদেন করা হয়েছে আর শান্তি হবে, এই জন্য অতীতের ফাইল থাকা চলবে না। এরপরে যেটা হলো একে অপর সম্পর্কে শেখা, মানে বিশ্বস্ততা থাকা, যে না ওই একটা লোক বাড়ির সামনে ঘোরাঘুরি করতেছে, বুঝতে পারছেন ঘোরাঘুরি করতেছে, কি ঘোরাঘুরি করতেছে মানে বাড়ি খোঁজ করে পাচ্ছে না, ওর স্বামী বাইক থেকে এসে বলে এই ছেলেটা এখানে ঘোরাঘুরি করে কেন, ঠিক আমার স্ত্রীর সঙ্গে মনে হয় সম্পর্ক আছে, সেই বন্ধুরে ছায় এমন একটা ছেলে আমার বাড়িতে ঘোরাঘুরি করছে, এর সঙ্গে আমার স্ত্রীর সম্পর্ক আছে, আমি কি করবো, তারা কেউ কিনা বলে বিশ্বাস নাই যে আমার স্ত্রী ভালো না মন্দ, এই জন্যে স্বামীকে বিশ্বাস করে না, রাত্রে একটু দেরি হয়েছে, হঠাৎ করে একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, দেরি হয়ে গেল এক ঘন্টা, কোথায় ছিলে তুমি এক ঘন্টা, ঠিক তুমি আর একটা তোমার ভালোবাসার কারোর সঙ্গে জুড়েছ, এগুলো হয় না, এই নিয়ে সন্দেহ সন্দেহ শেষ পর্যন্ত দুইজন দুই স্থানে। এই জন্য একে অপর সম্পর্কে কি থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, দৃঢ় ইয়ে থাকতে হবে। এরপরে যেটা আর একটা কাজ আছে দাম্পত্য জীবন কি করতে হবে, সেটা হলো কি শর্তের ব্যাপারে বাড়াবাড়ি না করা, শর্তের ব্যাপারে বাড়াবাড়ি না করা, তোমার শাড়িতে কেমন করে পড়ো, যেন আজকাল তো ছেলেপেলেরা বিশেষ করে ফিল্ম খুলে দিল ওই ইন্ডিয়ার ভালো কি বলে ওদেরকে নায়িকা কেমনে সেজেছে, হ্যাঁ ওরকম তুমি সারতে পারো না কেন, বলো না সাজাটা সাজে বলে না বলো না তুমি সারতেই জানো না, বুঝতে পারো নাই, এই জন্য শর্তের ব্যাপারে বাড়াবাড়ি করা, একে অপরে যেটা সম্ভব শর্ত সেটাই শর্ত দিতে হবে, বেশি বাড়াবাড়ি করা শর্তের ব্যাপারে করলে দাম্পত্য জীবন সুখী হবে না। আমি পয়েন্টগুলো বলে শেষ করছি, এরপরে হলো যেটা আপনার শক্তির বাইরে সেটা ওয়াদা করবেন না, এবার যে তোমার তিন চার বা পাঁচ হাজার টাকা ছাড়ি দেবো, এবার বাইরের ইনকাম ভালো আছে, দেখা গেল ঈদের আগে ইনকাম নাই, পাঁচ হাজারের শাড়ি আছে, এই যে তুমি ওয়াদা করেছিলে কত টাকা কই গেল তোমার শাড়ি, আমি বুঝি না তোমার ইনকাম আছে না, আমার শাড়ি চাই, নাহলে আমাকে দেখে আসো তোমার বাপের বাড়ি, ঈদের দিন আপনি এক জায়গায় আর আপনার সঙ্গে আর এক জায়গায়, শান্তি কোথায় যাবে, শান্তি শেষ। এই জন্য যেটা সম্ভব না সেটা ওয়াদা করবেন না। এরপরে যেটা হলো যে চোখে চোখকে করা উঁচু করা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মেয়েদের জন্য ছেলেদের জন্য চোখকে নিচু করে চলা, বাইরে ঘুরলে আর যত সুন্দরী বেহায়া আর সুন্দর্য যারা পরিদর্শন করে তাদের দিকে দেখলেন, আর বাড়িতে গিয়ে দেখেন ভাবি সাহেব তোর মতো না, এই মেয়ে রাখা যাবে না, এর তারা দ্বার একটা দিয়ে করতে হবে, এমন হয় কিনা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেয়েকে এবং পুরুষকে সকলকে দৃষ্টি নিচে করে চলতে বলেছেন, যাতে করে অপর অন্যের উপরে আকর্ষণ না ঘটে এবং বাড়িতে গিয়ে অশান্তি দাবাদালের জন্য দাও দাও করে না ধরে, যাই হোক এরপরে কোনো মুশকিল যদি হয় তাহলে আপোষের মধ্যে এটাকে আপোষের মধ্যেই বুঝে পরামর্শ করে এটাকে নিরসন করা, এটাকে টেলিফোন তোমার মেয়ে কি মানুষ করেছে, এই 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 ব্যবহার করেছে, আপনি টেলিফোন করলেন এর কাছে আপোষের মধ্যে আত্মীয় স্বজন সবাই জেনে গেল, এবার যদি বসেন নিরসন হবে হবে না, এই জন্য যে কোনো মুশকিল আপোষের মধ্যে নিরসন করার চেষ্টা করতে হবে। এরপরে অনেক সময় আদেশ না করে পরামর্শমূলক, আচ্ছা এই কাজটা এরকম করলে কেমন হয়, এই কাজটা এমন করলে কেমন হয়, অর্ডার না করে তাহলে বুঝবে যে না আমার স্বামী আমাকে অর্ডার করছে না, বরং পরামর্শ চাচ্ছে, এভাবে যদি আমরা একে অপরে বিশেষ করে মনে রাখতে হবে, ঠিক যেটা আমাদের বাইরে আগে যেটা বলবো যে আপোষের মধ্যে ভালোবাসার ভালোবাসি যে ভালোবাসার কথা প্রকাশ, সত্যি তোমাকে আমার ভালো লাগে, তোমার হাসিটা আমাকে ভালো লাগে, তোমার এই জিনিসটা আমাকে ভালো লাগে, তোমার খাওয়া দাওয়া ভালো লাগে, তোমার চয়েসটা আমাকে ভালো লাগে, বুঝতে পেরেছেন, এভাবে আমি তোমাকে ভালোবাসি। একজন পুরুষ তার স্ত্রীকে নিয়ে পূর্ণিমার রাত্রিতে বাইরে, এবার বলছে তুমি কি জানো পূর্ণিমার চাঁদটা কেমন সুন্দর, বলে হ্যাঁ অবশ্যই জানি, বলে সত্যি আজকে পূর্ণিমার চাঁদের চাইতে তোমাকে আমাকে ভালো লাগে, যদিও এটা যদি মিথ্যাও বলে তবু সে অন্তর থেকে আপনার ভালোবাসা করে উঠবে। এই কথা শুনে আর এক ভাই পূর্ণিমার রাত্রিতে তার বউকে নিয়ে গেছে বাইরে, বুঝতে পারছেন, এবার বলছে পূর্ণিমার চাঁদের সুন্দরটা কেমন দেখো তো, বলে আমি কি অন্ধ দেখি নাই, আমাকে তুমি অন্ধ করছো নাকি, অন্ধ বিয়ে করে আসবে নাকি, তার ওই ব্যাচার আর বলার সুযোগ হলো না, পূর্ণিমার চাঁদের চাইতে আমার কাছে, বুঝতে পেরেছেন, এই জন্যে এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে, একে অপরে ভালোবাসা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন লামসা আলিল মুতাহাব্বাইন মিসাল নিকাহ, স্বামী স্ত্রীর মাধ্যমে যে মধ্যে যে ভালোবাসে ভালোবাসা অন্যের মধ্যে পাওয়া কখনোই তুমি দেখতে পাবে না। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়েরা যেখানে মুখ দিয়ে পানি খেতেন ওইখানেই মুখ দিয়ে পানি খেতেন, মায়েরা যে হাড়টাকে চুষে ফেলতেন চুষতেন ওই জায়গাটায় মুখে দিয়ে চুষতেন, এটা কি ভালোবাসার প্রমাণ করার কথা না? যেখানে মুখ দিয়ে পানি পড়েছে মায়েরা বলছে ওয়া না হায়, আমি মাসিক অবস্থায় মৃত্যু অবস্থায় আমি যেখানে মুখ দিয়ে পানি পান করতাম গ্রাস করে রেখে দিলে আল্লাহ রাসূল ওই জায়গাটাই মুখ দিয়ে পানি পান করতেন, কেন? ভালোবাসা প্রমাণ করার জন্য না? যে গোত্রটা আছে হাতটা আমি চুষে খেতাম ওইখানেই মুক্তি আল্লাহ রাসূল চুষে খেতেন। এই জন্য মায়ের সাল্লাহ বলছেন আল্লাহ রাসূল একদিন আল্লাহ রাসূল রোজা অবস্থাতে অগণিত কি চুমো খেতেন, আল্লাহ রাসূল রোজা অবস্থায় তার স্ত্রী ভালো তার স্ত্রীকে অগণিত চুমো খেতেন। তাহলে যদি এমনই হয় যে বোন আমার এই বলে জীবনে চুমা কি জিনিস কিস কাকে বলে আমি জানি না আমার স্বামীর কাছ থেকে, এই জন্যে এই জিনিসগুলি মনে রাখতে হবে। যে যাই হোক, সে যেটা আলোচনা আমি শেষ করতে চাই সেটা হলো বন্ধুগণ, কোন প্রকার অন্যায় করা চলবে না। স্বামী স্ত্রী যদি পাপ করে ভালোবাসা আস্তে আস্তে বিদায় নেবে। এই জন্য আপনার পরিবারটা আপনার সংসারটা আল্লাহ আল্লাহ রসুলের আলোকে এবং জিকির আজকার যেন ঘরের মধ্যে হয়, যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, যে ঘরে শুধু খালি আপনার শুধু ল্যাংটা ছবি ডিসেন্টিনের মাধ্যমে যত বিশ্বের ল্যাংটা ছবি এটা যেন না হয়, সেখানে ইসলামী ভিডিও চলে যেখানে কোরআন তেলাওয়াত হয় নামাজ হয় সেই বাড়িতে একটা জীবিত মানুষের মতো আর যে ঘরের মধ্যে আল্লাহর শুকরিয়া হয় না সেটা যেন মৃত মানুষের মতো। আল্লাহ হাদিসে বলছেন যদি স্বামী স্ত্রী একজন হয়ে ওই ঘুম ভেঙে যায় স্বামীর ঘুম ভাঙে স্ত্রীকে ডাকে অথবা স্ত্রীর ঘুম ভেঙে যায় স্বামীকে ডেকে, যদি রাত্রে ওঠে দুইজনে যদি মিলে দুইটা কাজ কখন নামাজ পড়ে তাহলে তাদের নাম নামাজ আল্লাহকে যারা স্মরণ করে পুরুষ এবং নগরী তাদের নিশ্চিত তাদের নাম লিখে দেওয়া বলা হয় লিখে দেওয়া হয় সুবহান আল্লাহ 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 রাব্বুল আলামিন হাতেন আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর কাণ্ড দেখে হাতেন কি স্বামী যদি উঠে স্ত্রীর চোখে পানি ছিটা দিয়ে তাকে ঘুম থেকে উঠায়, অথবা স্ত্রী যদি উঠে তাহলে স্বামীর চোখে পানি দিয়ে উঠিয়ে দুইজনে কি করে ঘুম থেকে উঠে তাহার সমাজ করে আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়। এই কাণ্ড দেখে আল্লাহ রাব্বুল আলামিন সত্তা কাটে আকাশের উপর থেকে হাসে আল্লাহ আকবার আনন্দ পায়। এই জন্যে স্বামী স্ত্রীর জীবনটা যেন আল্লাহ আল্লাহ রাসূলের আলোকে যেন কোরআন হাদিসের আলোকে যেন হয়, দিকে আজকার যেন থাকে, সেখানে শুধু পা অন্যায় জেনা দোয়াচুরি বদমাসি খেয়ানো সেখানে কোনো ইমান আমার বলতে কোনো জিনিস নেই। আর যদি শান্তি চায় কখনোই শান্তি হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল বলছেন ওমান আরাদা যিকরি ফাইনালাহু মাইশাতান মুদাঙ্কা, যে আমার স্মরণ থেকে ভুলে যাবে যে আমার কোনো থেকে ভুলে যাবে তাদের জীবন অশান্তির দাবানালি দাওদা করে চলবে, শান্তির শুক্র দিন তারা খোঁজ করে পাবে না। আসুন বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুখী জীবন গড়া যারা আমরা ইমান করেছি তারা যেন গড়তে পারি, আর যারা ভবিষ্যৎ চিন্তা ভাবনা করছি তারা যেন আমরা আজকের আলোচনায় জীবনকে গড়তে পারি, আমাদের দাম্পত্য জীবন আমাদের ভবিষ্যৎ জীবন সুখী এবং শান্তিময় হোক। আল্লাহ রাব্বুল আলামিন তাওফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরু লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।